শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন সকাল 11টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন বিষয়ক সর্বসাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ঢাকাস্থ বিদেশি রাষ্ট্রদূতদের অবহিত করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
বাংলাদেশ যেভাবে সামলিয়েছে শরণার্থী স্রোত তার ভূয়সী প্রশংসাও করেছেন সুষমা।
যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে সাংবাদিক মইনুদ্দিন নাসের।
এই শাটডাউনের বেসিক যে এটা 3 সপ্তাহের জন্য আপনার ডোনাল্ড ট্রাম্প তার অ্যাপ্রোপ্রিয়েশন বিলটাকে পাশ করতে চেয়েছিল, শর্ট টার্ম বিলে রিপাবলিকানের কয়েকজনও আপনার ভোট দেয় নাই।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তেন স্ট্রিং কুইন। তুরস্কে সরকারি বার্তা মাধ্যমে বলা হচ্ছে তুর্কি স্থলবাহিনী সীমান্ত অতিক্রম করে সিরিয়ান কুর্দি ছিটমহলে প্রবেশ করেছে। রবিবার আনাডোলু এজেন্সি বলেছে তুর্কি বাহিনী আফরিন প্রদেশে প্রবেশ করেছে। এর একদিন আগে তুর্কি জঙ্গি বিমান আফরিনে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিশ মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা চালায়। রয়টার্স বার্তা সংস্থা জানিয়েছে যে YPG কুর্দিশ মিলিশিয়া বাহিনীর এক মুখপাত্র বলেছেন তুর্কি সেনারা রবিবার আফরিনে প্রবেশ করতে চেষ্টা করে কিন্তু তাদেরকে প্রতিহত করা হয়। আফগানিস্তানে রবিবার কর্মকর্তারা বলেছেন কাবুলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শনিবার রাতে সশস্ত্র হামলাকারীরা যে আক্রমণ চালায় ও হোটেল দখল করে আফগান কমান্ডো বাহিনী তার অবসান ঘটিয়েছে। 5 সশস্ত্র হামলাকারী এবং 14 বিদেশি সহ হোটেলের অন্তত 18 অতিথি নিহত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। হোটেলে আক্রমণে যারা নিহত হন তাদের মধ্যে ছিলেন পাকিস্তানের বন্দর নগরী করাচিতে সদ্য নিয়োগপ্রাপ্ত আফগান কনসাল জেনারেল। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নাসরাত রহিমি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন সবশেষ হামলাকারী স্থানীয় সময় বেলা 11টায় বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয় এবং ষষ্ঠ তলা থেকে সেখানে যেখানে সে আটকে ছিল সেখানে আগুন ধরিয়ে দেয়। রাহিমি বলেন 3 নিরাপত্তা কর্মী সহ অন্তত 7 আহত হয়েছেন। হোটেলটি থেকে 41 বিদেশি সহ 161 বেশি অতিথিকে উদ্ধার করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় তালেবানের মিত্র হাক্কানি নেটওয়ার্কের সন্ত্রাসীরা ওই সহিংস আক্রমণের পরিকল্পনা করে। আমাদের অনুষ্ঠানে খবরের পর এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার রবিবার দ্বিতীয় দিনের মতো আংশিকভাবে বন্ধ রয়েছে। কেন্দ্রীয় বাজেট এবং অভিবাসন ইস্যু নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক আইন প্রণেতাদের মধ্যে যে অচল অবস্থা, তাৎক্ষণিক ওই পরিস্থিতির অবসান হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অচল অবস্থা অবসানের জন্য চাপ দিচ্ছেন। তিনি টুইটারে পরামর্শ দেন যে অচল অবস্থা অব্যাহত থাকলে সেনেটে রিপাবলিকানরা যেন দীর্ঘদিনের 2/3 ভোটের নীতি পরিত্যাগ করেন। গুরুত্বপূর্ণ আইনের জন্য 2/3 ভোটের প্রয়োজন। প্রেসিডেন্ট বলেন রিপাবলিকান আইন প্রণেতারা যেন সাংবিধানিক বিকল্প বেছে নেন এবং দীর্ঘমেয়াদী বাজেটের জন্য সংখ্যাগরিষ্ঠ ভোটের বিকল্প বেছে নেন। তহবিল বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অধীনে অনেক দপ্তর বন্ধ হয়ে যাবে, তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাজ চলবে, যেমন জাতীয় নিরাপত্তা, ডাক, বিমান ওঠানামার কাজ, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী রবিবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে সর্বসাম্প্রতিক পরিস্থিতি জানিয়েছেন এক অবহিতকরণ বৈঠকের মাধ্যমে। পররাষ্ট্রমন্ত্রী বলেন মিয়ানমার UNHCRকে প্রত্যাবাসন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করতে নীতিগতভাবে রাজি হলেও এই মুহূর্তে তারা তাদের সম্পৃক্ত করবে না। মন্ত্রী বলেন জোর করে কাউকে প্রত্যাবাসন করা হবে না। কবে নাগাদ প্রত্যাবাসন শুরু হবে তা এখনও নির্দিষ্ট হয়নি বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমির খসরু।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী রোববার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে সর্বসাম্প্রতিক পরিস্থিতি জানিয়েছেন এক অবহিতকরণ বৈঠকের মাধ্যমে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের পক্ষ থেকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের পরে মিয়ানমারে তাদের জানমালের কতটুকু নিরাপত্তা থাকবে, তারা সম্মানজনক জীবনযাপন করতে পারবেন কিনা সহ এ জাতীয় বিভিন্ন বিষয় উত্থাপন করা হয়। অবহিতকরণ বৈঠকে ঢাকাস্থ ব্রিটিশ রাষ্ট্রদূত এলিসন ব্লেক বলেন,
We all expressed exactly the same point, that we want to see them return in dignity and safety and sustainably.
ব্রিটিশ রাষ্ট্রদূত বললেন, আমরা সবাই একই কথা বলেছি যে আমরা চাই রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন হোক সম্মানের সাথে, নিরাপদে এবং টেকসইভাবে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী বলেন,
বাংলাদেশ এবং ইউএনএইচসিআর এর মধ্যে এগ্রিমেন্ট হয়ে যাবে, সই হয়ে যাবে, তারপরে তাদেরকে আমরা ইনভলভ করব। আর মিয়ানমার সাইড, মিয়ানমারের দিকে তাদেরকে ইনভলভ করার ইন প্রিন্সিপল রাজি হয়েছে, কিন্তু এখন করবে না, মানে যখন তাদের যখন সময় হবে তখন করবে।
পররাষ্ট্রমন্ত্রী বললেন, জোর করে কাউকে প্রত্যাবাসন করা হবে না। কবে নাগাদ প্রত্যাবাসন শুরু হবে তা এখনও নির্দিষ্ট হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রত্যাবর্তনের ব্যাপারে ভারতও স্বাগত জানিয়েছে। ভারত সাধ্যমতো সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। যেভাবে বাংলাদেশ সামলেছে শরণার্থী স্রোত তারও ভূয়সী প্রশংসা করেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
বাংলাদেশ আর মায়ানমার সরকারের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি চুক্তি অনুসারে এই মঙ্গলবার থেকেই শুরু হতে চলেছে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে সেনা অত্যাচারে পালিয়ে আসা শরণার্থীদের স্বভূমে ফেরত যাওয়া। কিন্তু খবরাখবর যা শোনা যাচ্ছে, কতজন রোহিঙ্গা শরণার্থী যে ভরসা করে ফিরতে রাজি সেটা সন্দেহের বিষয়। কিন্তু বাংলাদেশি বা কতদিন শরণার্থীদের দায় বহন করবে? বাংলাদেশি বিদেশমন্ত্রী এইচ মাহমুদ আলী এবং ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মধ্যে সাম্প্রতিক এক আলোচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়েও কথাবার্তা হয়েছে। ভারতও চাইছে শরণার্থীরা স্বদেশে ফিরে যান, এদের পুনর্বাসনে ভারতও সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সুষমা। বাংলাদেশ যেভাবে সামলিয়েছে শরণার্থী স্রোত তার ভূয়সী প্রশংসাও করেছেন সুষমা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের সুখ শান্তি সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ঢাকার অদূরবর্তী টঙ্গীর তুরাগ নদীর তীরে শেষ হয়েছে তাবলিগ জামাত আয়োজিত এবছরের বিশ্ব ইজতেমা। জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও আখেরে মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম এবং তাবলিগ জামাতের শুরা সদস্য মাওলানা মোহাম্মদ জুবায়ের। জোহরের নামাজের আগে অনুষ্ঠিত প্রায় 25 মিনিটের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন কয়েক লক্ষ মানুষ। ঢাকা এবং এর আশপাশের এলাকা থেকে বহু নারীও এসেছিলেন মোনাজাতে অংশ নিতে, তবে ইজতেমা ময়দানে ঢোকার অনুমতি না থাকায় তারা আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন। এবছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় 12 জানুয়ারি এবং আখেরে মোনাজাতের মাধ্যমে শেষ হয় 14 জানুয়ারি। এবারের বিশ্ব ইজতেমাকে ঘিরে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাজার হাজার সদস্য। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে আলোচনায় জর্ডানের বাদশাহ আবদুল্লাহ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দানের যে সিদ্ধান্ত ওয়াশিংটন নিয়েছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাদশাহ ভাইস প্রেসিডেন্টকে বলেন, ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতের একমাত্র সমাধান হচ্ছে দুই রাষ্ট্র সমাধান এবং ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। ভাইস প্রেসিডেন্ট পেন্সের 4 দিনের মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় যাত্রা বিরতি ছিল জর্ডান। তিনি প্রথমে কায়রো যান, সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মিশরের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন তিনি। ইসরায়েলে যাওয়ার আগে পেন্স ওই অঞ্চলে আমেরিকান সেনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। নিউ ইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও বলছেন 120,000-এর বেশি প্রতিবাদকারী ম্যানহাটনে শনিবার নারীর অধিকারের জন্য মিছিলে যোগ দেয়। এছাড়াও দেশব্যাপী অন্যান্য শহরে লক্ষ লক্ষ বিক্ষোভকারী মিছিলে অংশ নেয়। খবর শেষ হলো।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। আফগানিস্তানের একটি হোটেলে সাম্প্রতিক হামলার পর আজ রোববারও বেশ কয়েকটি হামলা হয়েছে আফগানিস্তান জুড়ে। সবশেষ খবরে শনিবারের হামলায় আরও কয়েকজন নিহত হবার খবর পাওয়া গেছে। আফগানিস্তানের ঘটনা নিয়ে ভয়েস অব আমেরিকার রিপোর্ট থেকে পড়ছেন শাহাদাত হোসেন সবুজ।
আফগানিস্তানে হোটেল কন্টিনেন্টালে যে জিম্মি নাটকের ঘটনা শুরু হয়েছিল গতকাল, তার অবসান ঘটেছে। আফগান কমান্ডো ফোর্স সেই জিম্মি নাটকের অবসানে সহায়তা করেছে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় ভারী অস্ত্রে সজ্জিত 5 হামলাকারী এবং 16 জনের মতো তারও বেশি হোটেলের অতিথি নিহত হয়েছে, তাদের মধ্যে বিদেশিরাও রয়েছে। পাকিস্তানের বন্দরনগরী করাচিতে সদ্য দায়িত্বপ্রাপ্ত আফগান কনসাল জেনারেল এই হোটেলের হামলায় নিহত হয়েছেন, তিনিও তাদের মধ্যে একজন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসারা রহিমি ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, 5 হামলাকারীর শেষজন হোটেলের 6তলায় উঠে বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে নিজেকে উড়িয়ে দেয়। রহিমি আরও বলেছেন, 3 নিরাপত্তা রক্ষী সহ 7 জন মারাত্মক আহত হয়েছে, 161 জন হোটেলের অতিথিকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে 41 জন বিদেশি রয়েছে। KM এয়ারলাইন্স প্রথমে জানিয়েছিল যে তাদের বেশ কজন কর্মী নিখোঁজ রয়েছে এবং তাদের মধ্যে ভেনেজুয়েলা ও ইউক্রেনের নাগরিক আছে বলে জানিয়েছিল তারা। তবে সর্বশেষ খবর অনুযায়ী আমরা যেটা পেয়েছি, 5 জন পাইলট নিহত হয়েছে তাদের এবং মোট 10 জন কর্মী এবং 14 জন নিখোঁজ, সংখ্যাটি আরও বেড়েছে। হোটেলটি মুক্ত ঘোষণার আগে হামলাকারীদের খোঁজে নিরাপত্তারক্ষীরা প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। আন্তর্জাতিক বাহিনী আফগান কমান্ডো ফোর্সকে সহায়তা করেছে এ নিয়ে। তালেবান জঙ্গিরা 5 বোমা হামলাকারীকে তাদের সদস্য হিসেবে দাবি করেছে ইতিমধ্যে। তারা বলেছে, আফগান ও আমেরিকার নিরাপত্তা কর্মকর্তাদের এক বৈঠককে লক্ষ্য করেই তারাই হামলা চালিয়েছিল। হামলায় হত্যাকাণ্ডের দায় তারা সবসময় দাবি করে থাকে। আফগান সাংবাদিকরা রবিবার যখন হামলার স্থানে পরিদর্শন করতে যান, সেখান থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিল তারা সেখানে বেশ কিছু মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। তবে কর্মকর্তারা ঠিক ওই মুহূর্তে মৃতদেহগুলো সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তো পরে আমরা দেখতে পেয়েছি যে KM এয়ারলাইন্স তাদের সদস্যদের নিহতের সংখ্যা বেড়েছে এবং তারা যেমনটি শুনলেন যে 5 জন পাইলট সহ 10 জন নিহত হয়েছে, 14 জন নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে যে তারা যে সমস্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেছিলেন তারা ওই এয়ারলাইন্সের কর্মীরাই হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে জানিয়েছে, তালেবানের সাথে যুক্ত হক্কানি নেটওয়ার্ক জঙ্গি গোষ্ঠী এই হামলা চালিয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং কাবুলে যুক্তরাষ্ট্রের দূত জন বাস পৃথক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছেন। আশরাফ ঘানি এই ঘটনা তদন্তে একটি বিশেষ তদন্ত দল নিযুক্ত করেছেন। যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে যে বিশ্বের যে কোনো জায়গাতেই এই ধরনের হামলা হোক তার কোনো স্থান নেই। ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্র দূতাবাস আফগান কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলছে। আফগানিস্তান এবং যুক্তরাষ্ট্র বহুদিন থেকেই অভিযোগ করে আসছে যে এই যে হাক্কানি বাহিনী যারা এই হামলার দায় স্বীকার করেছে, তারা পার্শ্ববর্তী দেশ পাকিস্তান থেকে আশ্রয় গ্রহণ করে তাদের হামলা চালায় সবসময়। তবে ইসলামাবাদ এই অভিযোগকে বরাবরই অস্বীকার করে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হোটেলের ওই হামলাকে নৃশংস বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। রবিবার তারাও এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান সরকার ও জনগণ আফগানিস্তানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ও আফগান জনগণের সাথে একাত্মতা জানিয়ে উদ্বেগ প্রকাশ করছে। যারা হামলায় প্রাণ হারিয়েছে তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে তারা। আফগানিস্তানে আমেরিকার দূতাবাস কদিন আগেই 18 জানুয়ারি এক সতর্কবার্তায় তারা বলেছিল যে কোনো সময় হোটেলগুলোতে হামলা হতে পারে এবং তারপরে আমরা দেখেছি যে এই হামলার ঘটনা ঘটল। বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল কাবুলের একটি পাহাড়ের সুউচ্চে অবস্থিত এবং কঠোর নিরাপত্তা পরিবেষ্টিত, কারণ এর আগেও কিন্তু এখানে হামলা হয়েছিল। 2011 সালে আত্মঘাতিক হামলায় 20 জন নিহত হয়, সে সময়ও এর দায় স্বীকার করে তালেবান। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের বালাখ প্রদেশের কর্মকর্তারা ভয়েস অব আমেরিকাকে জানিয়েছে, রবিবার তালেবানদের রাতভর এক হামলায় 16 জন সরকার সমর্থিত বাহিনী সদস্য নিহত হয়েছে। অন্যদিকে রবিবার রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় পশ্চিম প্রদেশ হেরতালে 4 জন সাধারণ নাগরিক নিহত হয়। তো সব মিলিয়ে এই কদিনে আফগানিস্তানে নিহত আহতের সংখ্যা বেশ বেড়েছে এবং বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সেখানে।
বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীরা প্রত্যাবাসনের আগে নিজ দেশ মিয়ানমারের পূর্ণ নাগরিকত্ব প্রাপ্তি, সেখানে যাবার পরে জানমালের নিরাপত্তা বিধান, নিজ বাস্তুভিটায় বসত গড়ার অধিকার সহ বিভিন্ন বিষয়ে নিশ্চয়তা চেয়েছেন। ইতিমধ্যে এ নিয়ে রোহিঙ্গারা কক্সবাজারের ক্যাম্পগুলোতেও বিক্ষোভ করেছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রাখাইনের বিভিন্ন এলাকার রোহিঙ্গাদের নেতৃবৃন্দ বিস্তারিত শর্ত দিয়ে একটি দাবিনামা প্রস্তুত করছেন বলেও জানা গেছে। ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বিশ্বের বিভিন্ন দেশ এবং সংস্থা প্রত্যাবাসনের আগে পূর্ব শর্তগুলো পূরণের ওপর গুরুত্ব আরোপ করেছেন। এমত অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, রোহিঙ্গা সংকট বিষয়ের বিশেষজ্ঞ ডক্টর সি আর আবরার। ঢাকা থেকে আমির খসরু এর উপর রিপোর্ট পাঠিয়েছেন।
বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীরা প্রত্যাবাসনের আগে তাদের নিজ দেশ মিয়ানমারে পূর্ণ নাগরিকত্ব প্রাপ্তি, সেখানে যাবার পরে জানমালের নিরাপত্তা বিধান, নিজ বাস্তুভিটায় বসত গড়তে পারার অধিকার সহ বিভিন্ন বিষয়ের নিশ্চয়তা চেয়েছেন। এ নিয়ে ইতিমধ্যে রোহিঙ্গারা কক্সবাজারের ক্যাম্পগুলোতে বিক্ষোভ করেছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রাখাইনের বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের নেতৃবৃন্দ বিস্তারিত শর্ত দিয়ে একটি দাবিনামা প্রস্তুত করছেন বলেও জানা গেছে। ইতিমধ্যে জাতিসংঘ মহাসচিব সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ও সংস্থা প্রত্যাবাসনের আগের পূর্ব শর্তগুলো পূরণের উপর গুরুত্ব আরোপ করেছেন। এমত অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং রোহিঙ্গা সংকট বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর সি আর আবরার।
যারা এদেশে এসেছেন সেদেশে চরম নিগ্রহ, হত্যাযজ্ঞ, কেউ কেউ তাকে জাতিগত নিধন এমনকি গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন। সেই ধরনের একটা পরিস্থিতির প্রেক্ষিতে তারা স্বদেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় প্রার্থী হয়েছেন। কাজেই একটা দেশে যখন আশ্রয় প্রার্থী হন, তারা যে নামেই তাদেরকে আমরা চিহ্নিত করি না কেন, তারা যেন নিজ দেশে স্বেচ্ছায় ফিরে যেতে পারেন সে ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত সেখানে এদের ফিরে যাওয়াটা আশা করাটা বোধহয় ঠিক হবে না। এখানে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে গত পরশু দিনও অর্থাৎ বুধবারও সেখান থেকে 100 অধিক রোহিঙ্গা এদেশে ঢুকেছেন এবং তারা জানিয়েছেন নাফ নদীর ওপারে আরো তারা আসার অপেক্ষায় রয়েছেন। তো এই ধরনের একটা পরিস্থিতি যেখানে এই প্রবাহটা, শরণার্থী প্রবাহটা প্রায় অব্যাহত রয়েছে, সেখানে কি করে আমরা অন্য আশা করব যে শরণার্থীরা স্বেচ্ছায় সেই দেশে ফিরে যাবেন? এবং শরণার্থী স্বেচ্ছায় ফিরে যাওয়ার প্রসঙ্গটা কিন্তু বাংলাদেশ সরকারেরই প্রাথমিক ভাবে সেই অবস্থানটা ছিল এবং পরবর্তী কালেও তারা পুনর্ব্যক্ত করেছেন যে শরণার্থীরা যেন মর্যাদার সাথে স্বেচ্ছায় ফিরে যেতে পারেন। তো এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিষদে যে পরিষদের যে উদ্বেগ সেটা কিছুটা আন্ডারস্ট্যান্ডেবল। একই সাথে সাথে যাদের ফিরে যাওয়ার কথা, যে মূল জনগোষ্ঠী যাদেরকে নিয়ে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, তাদের সম্পর্কে গত পরশু দিনও আন্তর্জাতিক ভাবে বিভিন্ন সংগঠন, পৃথিবীর বিভিন্ন দেশের রোহিঙ্গাদের একটা আমরা পেয়েছি, প্রতিবেদন পেয়েছি এবং আজও পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি তারা একটা ইস্যু করতে যাচ্ছেন তাদের দাবি দেওয়া। এবং যে বিষয়গুলো তারা সেখানে উত্থাপন করেছেন, যে নাগরিকত্বকে পুনর্বহাল করা, জাতীয় নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি লাভ, তারপরে জমি সম্পত্তি ফিরে পাওয়ার নিশ্চয়তা, মসজিদ বাড়ি স্কুল স্থাপনা সেগুলোর পুনর্নির্মাণ, সামরিক কর্মকর্তা যারা এই অপকর্মের সঙ্গে হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, এবং সন্দেহভাজন যারা, তারা বলছেন যে নিরপরাধ রোহিঙ্গা যাদেরকে আটকানো হয়েছে তাদের মুক্তি, এগুলো কিন্তু ন্যূনতম চাহিদা হিসেবে আমরা মনে করি এবং সেগুলো অবশ্যই সেগুলো পূরণ হতে হবে। অ্যাটলিস্ট পূরণ হবার প্রক্রিয়া সেটা শুরু করতে হবে। অদ্যাবধি আমরা এমন কোনো কিছু ইঙ্গিত পাইনি যে বার্মা স্বীকার করে নিয়েছে এই ঘটনাগুলো সেখানে ঘটেছে। এবং আরো একটা বড় যেটা অবস্থান, যে এরা ফিরে গিয়ে তারা থাকবেন এটা কোথায়, এবং টেম্পোরারি যে অবস্থা সেটা কতদিন সেটা টেম্পোরারি, এই নিশ্চয়তাগুলো কিন্তু দেওয়া অবশ্যই প্রয়োজন এবং সেটা না হওয়া পর্যন্ত স্বেচ্ছায় এরা ফিরে যাবেন কিনা সেটা অবশ্য নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে।
মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে প্রত্যাবাসন বিষয়ে, কিন্তু এই প্রত্যাবাসন কাজ যাতে যথাযথভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে আন্তর্জাতিক চাপ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের করণীয় কি, সে প্রশ্নেই ডক্টর সিআর আবরার বললেন,
এখন কূটনৈতিক ভাবে কি তৎপরতা বাংলাদেশ চালাচ্ছে সবকিছু হয়তো আমাদের কাছে পরিষ্কার না, কারণ এগুলো অনেকটাই হয়তো গোপনে হয়ে থাকে। তো বাধ্যত আমরা সে ধরনের তৎপরতা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি না। উচ্চ পর্যায়ের দূত সেখানে যাবেন এবং এই বিষয় নিয়ে আলোচনা করবেন, কেন বাংলাদেশ চাচ্ছে যে তাদের কাছ থেকে আশা করছে যে একটা তারা যেহেতু পাওয়ারফুল কান্ট্রি, কেন বাংলাদেশ তাদের যে গুডউইল রয়েছে বার্মার সাথে সেটাকে ব্যবহার করে এদেরকে মর্যাদার সাথে তারা যেন দেশে ফিরে যেতে পারেন সে অবস্থার কেন সৃষ্টি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে দ্বিপাক্ষিক উচ্চ পর্যায়ের আলাপ আলোচনা এবং তাদেরকে আহ্বান জানানো, এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত বোধহয় যতটুকু হওয়া প্রয়োজন ততটুকু আমরা দেখছি না। তো এটা কিন্তু জোর দিতে হবে এবং একই সাথে সাথে যতটুকু জানি মানে বিশ্বের বিভিন্ন একাডেমিক ইনস্টিটিউশনস গুলোতে এবং নাগরিক সমাজের পর্যায়ে কিন্তু চাপ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, কাজে এটাকে পলিটিক্যাল লিডারশিপকে এটাকে ব্যবহার করতে হবে তাদের নিজ নিজ দেশের মানে অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে তারা যেন এটা করেন। একই সাথে সাথে যেই দেশগুলো একটা অনর অবস্থানে রয়েছেন বলে মনে হচ্ছে সেই দেশগুলো তাদের অবস্থান যেন, এখানে চীন আর রাশিয়া যারা পার্মানেন্ট মেম্বার তাদের একটা অবস্থান আমরা খুব পরিষ্কার ভাবে আমরা জানি, একই সাথে সাথে যারা অ্যাসপিরেন্ট মেম্বার সিকিউরিটি কাউন্সিলের যেরকম ভারত তাদেরও যে অবস্থান সেটাও আমাদেরকে তাদেরকেও আমাদেরকে বোঝাতে হবে যে যদি নেতৃত্ব দিতে হয় আন্তর্জাতিক পর্যায়ে তাহলে ক্ষুদ্র জাতিস্বার্থের বাইরে তাদেরকে এগিয়ে আসতে হবে, মানবতার কথা শান্তি এই বিষয়গুলো অবশ্যই তাদেরকে বিবেচনার মধ্যে নিতে হবে।
ঢাকায় বিশেষজ্ঞগণ বলছেন মিয়ানমারের সাথে প্রত্যাবাসন বিষয়ে দ্বিপাক্ষিক কূটনৈতিক কার্যক্রমের পাশাপাশি আন্তর্জাতিক ও এ জাতীয় উদ্যোগও চলমান রাখতে হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমাদের সাপ্তাহিক নিয়মিত পরিবেশনা নারী কণ্ঠ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবারের এই নিয়মিত পরিবেশনায় আমরা তুলে ধরব নারীর জীবনের নানা কাহিনী। নারী কণ্ঠ শোনার আমন্ত্রণ রইল।
যুক্তরাষ্ট্রে নতুন বছরের বাজেট নিয়ে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যে সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্র সরকারের কর্মকাণ্ড আংশিকভাবে স্থগিত করা হয়েছে। গভর্নমেন্ট শাটডাউন নামের এই অবস্থায় দুই পক্ষের মধ্যে চলছে সমঝোতার প্রচেষ্টা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থায় সোমবার হাজার হাজার কর্মীকে কাজে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। শাটডাউন কীভাবে সমাধান হতে পারে, এতে আর্থিক বা অন্যান্য কী ক্ষতি হতে পারে তার বিভিন্ন দিক নিয়ে সেলিম হোসেন কথা বলেছেন সিনিয়র সাংবাদিক সংবাদ ভাষ্যকার মইনুদ্দিন নাসেরের সাথে।
মইনুদ্দিন নাসের, স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার আজকের অধিবেশনে আপনাকে।
আমাকে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
সরকারি কাজকর্মের স্থবির অবস্থা চলছে এখন যুক্তরাষ্ট্র, কেন্দ্রীয় সরকারের বিশেষ করে, এখানকার টার্মে আমরা বলি এটা গভর্নমেন্ট শাটডাউন। তো আমাদের শ্রোতারা, আপনি তো যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে কাজও করেন, জানেন আইন নিয়ে কাজও করেন, তো একটু আমাদের শ্রোতাদের জন্য খুব সহজ করে বলবেন আসলে এই শাটডাউন কি কারণে হচ্ছে।
আচ্ছা, শাটডাউন আপনার মানে আগেও হয়েছে, এটা নতুন কোনো ব্যাপার না। 2013 সালে প্রেসিডেন্ট ওবামার সময় এক সপ্তাহ শাটডাউন ছিল। এই শাটডাউনের বেসিক ইয়ে হচ্ছে যে এটা কিছুদিনের জন্য, 3 সপ্তাহের জন্য আপ্রমাণিক ডোনাল্ড ট্রাম্প তার অ্যাপ্রোপ্রিয়েশন বিলটাকে পাস করতে চেয়েছিল, কিন্তু এটা আবার শর্ট টার্ম বিলে এটা অনেকেই আপনার রিপাবলিকানের কয়েকজন আপ্রমাণে ভোট দেয় নাই, আবার ডেমোক্রেটদের প্রায় 7 জন তারা ভোট দানে বিরোধী থাকে এবং যে ভোট দেবে না এটা বলে দেওয়াতে তারপর ইয়ের কারণে শাটডাউন হয়ে গেল। যে
মানে মানে শাটডাউনের মূল বিষয়টা হলো যে সরকারের বাজেট পাস হতে ঐক্যমত না হওয়া, তাই তো?
ঐক্যমত না হওয়া, দ্যাট মিন্স হচ্ছে যে ডেমোক্রেটরা বলছিল যে এটা ডাকার ব্যবস্থাটা, ডাকার যে ইয়ে ডাকা হচ্ছে যে আমাদের
ডিফার্ড অ্যাকশন চাইল্ডহুড অ্যারাইভাল যেটা,
জি চিলড্রেন অ্যারাইভাল, সেই ডাকা এটাকে ইনক্লুড করতে হবে ডাকার ব্যবস্থাটা আপনার, তাদের ইয়েটা নিশ্চিত করতে হবে যারা ডাকার বেনিফিশিয়ারি আছে তাদের ই করা যাবে না, সেটা নিয়ে মূলত বিতর্ক ইমিগ্রেশন। যেমন মানে এখন রিপাবলিকানরা ব্লেম দিচ্ছে ইয়ের উপরে ডেমোক্রেটদের উপরে, ডেমোক্রেটরা সেটা যে ইমিগ্রেশনের জন্য গভর্নমেন্ট শাটডাউন করছে। এই গভর্নমেন্ট শাটডাউনের কারণে এইবার যারা এখানে অ্যাকচুয়ালি যারা সবচেয়ে বেশি এফেক্টেড হবে তারা ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস, সেখানে আপনার 82,000 এমপ্লয়ের মধ্যে প্রায় 41,000 বেশি লোককে সোমবার থেকে কাজে না আসার জন্য বলা হয়েছে। যদিও 2013 সালে যখন ইয়ে হয়েছিল তখন যারা এই এক সপ্তাহ ব্যাপী যারা ফার্লোতে পড়েছিল অর্থাৎ যাদেরকে আসতে মানা করা হয়েছে তাদের কিন্তু রেট্রোএক্টিভ পয়সাটা পেমেন্ট করেছিল, যেমন যেদিন থেকে ইয়ে হয়েছে পরবর্তীকালে সেই পয়সাটা দেওয়া হয়েছিল। কিন্তু এইটা এইবার এটা অনিশ্চিত, এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে বিরোধী দলীয় নেতা সিনেটের ডেমোক্রেট লিডার চাক সুমার বলেছেন যে এটা খুব স্বল্পমেয়াদী হতে পারে, আজকেও এটা নেগোসিয়েশন হয়ে যেতে পারে।
না, এই শনিবারে এখনো পর্যন্ত একদম লাস্ট আপডেট আমরা যেটা পেয়েছি তাতে এখনো পর্যন্ত এই দুই দলের মধ্যে নেগোসিয়েশন হয়নি,
সমঝোতা
এখনো হয়নি।
হোয়াইট হাউস এখনো কমপ্লিট হয়নি, হোয়াইট হাউসে কিন্তু বৈঠকে বসেছে গিয়েছিলেন, এরপরে চাক সুমার বলেছে এটা হইতে পারে, মানে এটা হবে এটা কোনো ব্যাপার না, হবে এটা কোনো নিশ্চিত না। এরপরে যেটা এফেক্টেড হবে হোয়াইট হাউসের স্টাফদের মধ্যে 1,056 মেম্বারকে না আসতে বলা হয়েছে সোমবার থেকে, সামরিক বাহিনীতে সোমবার থেকে তারা কাজে না যারা আছে তাদেরকে না যেতে বলা হয়েছে। তবে একটা ইয়ের ব্যাপার হচ্ছে স্পেশাল কাউন্সিল যে মুইলার রবার্ট মুইলার, মুইলারের কাজ অব্যাহত থাকবে, সেখানে কোনো এফেক্ট হবে না।
এই এই বিষয়টাকে মানে যখন গভর্নমেন্ট শাটডাউন ঘোষণা হয় বা আসে তখন এই ফেডারেল কর্মীদেরকে না আসাকে আমরা জানি এখানে ফার্লো নামে বলা হয়, ফার্লো
ফার্লো মানে তারা আপাতত স্থগিত তাদেরকে কাজ না আসার জন্য,
সাময়িকভাবে স্থগিত আর কি,
সাময়িকভাবে মানে যে প্রিপারেশন বিল পাস না হওয়া পর্যন্ত।
আচ্ছা,
মানে
এরপরে
রয়েছে আপনার ন্যাশনাল পার্কস এবং গান পারমিটস এর অনেক কর্মচারীকে না আসতে বলা হয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনেককে না আসতে বলা হয়েছে প্রচুর লোককে, ডিসি সিটি সার্ভিসের ওয়াশিংটন ডিসি সিটি সার্ভিসেস অনেক অনেক লোককে না আসতে বলা হয়েছে, ন্যাশনাল মল গুলোর যারা সিকিউরিটির দায়িত্বে নিয়োজিত তাদেরকে অনেককে না আসতে বলা হয়েছে। সরকারের হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে যে আপনার মানে সামরিক বাহিনী এবং সিকিউরিটি অনেক বেশি এফেক্টেড হবে এবং এরপর এফেক্ট হবে হেলথ এন্ড হিউম্যান রিসোর্স।
আচ্ছা, এই ফার্লোর কারণে মানে এই শাটডাউনের কারণে গোটা অর্থনীতির কি পরিমাণে ক্ষতি হবে বলে আপনার ধারণা? কারণ
অর্থনৈতিক,
জি
এখানে ব্যাপারটা অর্থনৈতিক ক্ষতি হবে টোটাল আপনার, এটা ইয়ে বলেছে যে ওই
মানে এটা ডিপেন্ড করবে এটার লংজিভিটির উপরে কতদিন ফার্লো থাকবে,
লংজিভিটির উপরে। ওই যে বাজেট অফিস বলেছে যে এই সমস্ত এগুলোর কারণে অ্যাক্টিভিটি যদি বন্ধ হয়ে যায় তাহলে সরকারের যে এটা কতদিন চলে তার উপরে ডিপেন্ড করে, এটা কিন্তু তারা কোন রকম পরিমাপ বাজেট অফিস করে নাই কংগ্রেসনাল বাজেট অফিস। তবে তারা যেই আমি যে হিসেবটা দিলাম যারা যারা এফেক্টেড হবে তারা কংগ্রেসনাল বাজেট অফিস থেকে বলা হয়েছে এটা যে এই এই বিষয়গুলো এফেক্টেড হবে, এবং তারা সবচেয়ে বেশি কনসার্ন যে এই ফ্লুর সিজনে আপনার মানে হেলথের ব্যাপারে এত লোক কমে যাওয়া এটা পাবলিক জনজীবনে বিপর্যয় দেখা দিতে পারে যদি এটা না হয়, মানে সিডিসি যদি লোকজন না থাকে, এটা মানে সবচেয়ে বেশি তারা ই করছে যে এটা যদি ছড়িয়ে পড়ে তাহলে সমস্যা হবে।
আচ্ছা, সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে হোয়াইট হাউসের পক্ষ থেকে এইবারকার এই শাটডাউনের জন্য দায়ী করা হচ্ছে ডেমোক্রেটদের, বিশেষ করে চাক সুমারের নাম বলেই অনেকে বলেছেন যে সুমার ডাউন বলছে অনেকে এটাকে। তো আপনি বললেন এবং আমরা অনেকেই জানি যে অভিবাসন ইস্যু নিয়ে বিশেষ করে ঢাকা কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ নিয়েই এই মূল শাটডাউনের পর্যায়ে চলে এসেছে অবস্থা, কিন্তু এছাড়াও ডেমোক্রেটদের কিন্তু গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের আরও কয়েকটি বিষয়ে অন্তর্ভুক্ত আছে এই শাটডাউন মানে সমঝোতায় না আসে।
এটা সত্যি, কিন্তু মূল বিষয় হচ্ছে ইমিগ্রেশন। এটা হোয়াইট হাউস থেকে বলা হলেও আপনার মানে যে জিনিসটা চাক সুমার বলেছে যে এটা ডোনাল্ড ট্রাম্পের এই শাটডাউন, কারণ উনি এটাকে জিনিসটাকে এটা টেনে হিসেবে এত দূর নিয়ে আসছেন, কারণ এখানে একটা পলিটিক্স আছে। পলিটিক্সটা হচ্ছে যে ডাকার সাথে ডোনাল্ড ট্রাম্প তার প্রস্তাবিত ওয়ালের জন্য অর্থায়ন চায়, কিন্তু ডেমোক্রেটরা চায় যে ওয়ালের সাথে ডাকার কোনো কন্ডিশন করা যাবে না। ডাকা এটা এভাবে করতে হবে কারণ এটা এক্সটেনশন বা এটা ইয়ের জন্য করতে হবে, অথবা এটা পার্মানেন্ট একটা ব্যবস্থা করতে হবে, টেম্পোরারি না করলেও এটা একসাথে করতে হবে, এটার সাথে ওয়ারের সাথে কোনো সত্যায়ন করা যাবে না। দেওয়ালের বিষয়টা হচ্ছে যে টোটালি ডিফারেন্ট। এখন ডোনাল্ড ট্রাম্প দেওয়ালকে তার ডাকার সাথে শর্ত সাপেক্ষ করেছে, এই কারণে ডেমোক্রেটরা যেমন মানে ডেমোক্রেটদের যে চাকসুমারের শাটডাউনে এটা বলতেছে, চাকসুমারে বলছে এটা ডোনাল্ড ট্রাম্পের শাটডাউন।
হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প তো আবার এটাকে বলছে যে শাটডাউন পলিটিক্স, পল রায়ান বলছে যে এটা একটা ডেঞ্জারাস পলিটিক্স, রেকলেস পলিটিক্স, তো এরকম নানান মানে পলিটিক্যাল কাদা ছোড়াছুড়ি বা শব্দ ছোড়াছুড়ি চলছে। এইটা থেকে সাধারণ আমেরিকানদের মুক্তির উপায় কী আপনি মনে করেন?
না, সাধারণ আমেরিকা এটা 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 নর্মাল প্র্যাকটিস, এটা মানে আপনার আমার মনে হয় যে মানে এরা অলরেডি একটা প্রস্তাব যেটা দিয়েছে যে চাকসুমার যে চার নেতা এবং যে চার নেতা হচ্ছে যে সিনেটের মেজরিটি লিডার এবং মানে মাইনরিটি লিডার, আর হচ্ছে যে কংগ্রেসের মেজরিটি লিডার, মাইনরিটি লিডার আর প্রেসিডেন্ট, এই পাঁচজন বসে এটাকে আজকের ভিতরে নিষ্পত্তি করতে এবং তাদেরকে নিষ্পত্তি করতে হবে, তাদেরকে দে হ্যাভ টু ফাইন্ড ইট আউট। আমার মনে হয় এটা ডাকাকে ওয়ালের সাথে সত্য সম্পর্ক করে এই এই সমস্যার সমাধান হবে না, কারণ আজকে সারা আমেরিকায় যেভাবে ডেমনস্ট্রেশন হচ্ছে প্রত্যেকটি সিটিতে এবং ইভেন নিউ ইয়র্কেও আমরা দেখছি যে যেভাবে অন্যান্য লস অ্যাঞ্জেলস এবং মানে বস্টন বিভিন্ন নগরীতে আপনার মানে যেভাবে ডেমনস্ট্রেশন হচ্ছে যে মানুষ এটাকে পছন্দ করছে না যে ওয়ালের জন্য আপনার মানে শর্ত সাপেক্ষ করে, এটা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই ডেমনস্ট্রেশন হচ্ছে।
না, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যেরকম এই মানে 20 জানুয়ারি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির 1 বছর পূর্ণ হলো, অনেকেই হ্যাপি অ্যানিভার্সারি বলার কথা, কিন্তু সেখানে ডেমোক্রেটরা শোনা যাচ্ছে ডেমোক্রেটরা প্রেসিডেন্টকে গুড শাটডাউন এরকম বলে অ্যানিভার্সারির গ্রিটিং করছেন।
এটা তো মানে সুযোগটা তো ডোনাল্ড ট্রাম্পের, যেমন মানে আমাদের চাকসুমার উনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সাথে নেগোসিয়েশন করার জ্যালোর সাথে নেগোসিয়েশন করার মতো, এটা মানে মানে এক ধরনের একটা অসম্ভব ব্যাপারের মতো। এটা যে উনি ওনার যে ডেমোক্রেসি হচ্ছে যে কম্প্রোমাইজের রাজনীতি, গণতন্ত্রের মধ্যে কম্প্রোমাইজ করতে হবে। ফাউন্ডিং ফাদার আমেরিকার ফাউন্ডিং ফাদার্সরা আমি বলবো যে তারা এমনভাবে করেছে কেউ কাউকে বাদ দিয়ে শাসন করতে পারবে না। তো এখন মানে দেখা গেছে যে বারবার এই যে 1টি বছর রিপাবলিকানরা অনেক বিষয়ে কংগ্রেসের মধ্যে আলোচনাই করতে দেয় নাই, এটা আলোচনায় আপনি করতে দেবেন না তাহলে কম্প্রোমাইজ হবে কোথা থেকে? অ্যাবসোলিউট তারা মেজরিটি, এখন তারা মানে অ্যাবসোলিউট মেজরিটি, এটা তো ব্রুট মেজরিটি দিয়া শাসন করাটাও হচ্ছে যে আপনার মানে গণতান্ত্রিক না। ব্রুট মেজরিটি দিয়ে শাসন করাটা, ব্রুট মেজরিটি হলেও আপনাকে মাইনরিটির সাথে কম্প্রোমাইজ করতে হবে, মাইনরিটির ভয়েসটা আপনাকে ইউ হ্যাভ টু লিসেন।
না, নিশ্চয়ই, সেখানেই তো গণতন্ত্রের মূল বিষয়,
সেখানেই হচ্ছে গণতন্ত্রের নাইসিটি।
আচ্ছা, ট্রাম্প প্রশাসনের ট্রাম্প প্রশাসনের এই 1 বছর পূর্তির দিনে এরকম একটি শাটডাউনের পরিস্থিতি আমেরিকানরা মোকাবেলা করছে বা প্রত্যক্ষ করছে, এতে করে এই প্রশাসন এই সরকারের ভবিষ্যৎ এবং এই সরকারের উপর আস্থা বা প্রেসিডেন্টের প্রতি যে অ্যাপ্রুভাল রেট, তার যে জনপ্রিয়তার হার, তারতে কি কি ধরনের প্রভাব পড়বে?
অলরেডি তো সব সর্বকালের সর্বনিম্ন, এটা মানে ওনার জনপ্রিয়তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, কারণ ওনার রেটরিক গুলো পছন্দের না। উনি যেভাবে ইমিগ্রেন্টদেরকে ইয়ে করেছে, যেমন মানে যখন বলা হয়েছে যে শিট হোল আফ্রিকানদেরকে বলা হয়েছে ঠিকই, কিন্তু উনি মিন করেছে পুরো ইমিগ্রেশন কমিউনিটি। এখন আমি কোথায় পড়ি? আমি কি শিট হোল থেকে আসি নাকি? আমি তো আমেরিকান বাই চয়েস, এখন মানে আমি তো এখানে আসছি শিট হোল হিসেবে না, এটা মানে আমি এখানে আসছি ইমিগ্রেন্ট হিসেবে আসছি। এখন মানে প্রত্যেকে যে এভাবে ছোট করা এবং ডাউনলোড করা, এটা তো কোনো একটা সিভিলাইজ সোসাইটিতে এটা অ্যাকসেপ্টেবল না। আমেরিকা তো ইট ওয়াজ অ্যাকচুয়ালি এটা ডিসকভার করা হয়েছে, হিউম্যান পিপল এটাকে ডিসকভার করেছে, এটার ল্যান্ড তো কেউ দাবি করতে পারে না যে এটা আমার ল্যান্ড, বিকজ ইট ওয়াজ ডিসকভার বাই দি ওয়ার্ল্ড কমিউনিটি। এটা মানে তারা তো এখানে তো এটা দেখতে হবে,
যার কারণে এটা তো নামই হয়েছে মানে কান্ট্রি অফ ইমিগ্রেন্টস
বিল করেছে এটা, এবং মানে এটা হচ্ছে যে ইট ইজ ল্যান্ড অফ অপরচুনিটি, এবং ফাউন্ডিং ফাদার্স এটা ফোর্সি করেছে আমেরিকা ইজ নট। এখন মানে এটা এখানে যে পপুলেশন, আপনারা মানে জানেন যে একটা হিসাব করা হয়েছে, সারা বিশ্বের সমস্ত মানুষগুলোকে যদি টেক্সাস একটা স্টেটে ঢুকিয়ে দেওয়া হয়, প্রতি লোক প্রতি পাঁচ জনের একটা ফ্যামিলি যদি কাউন্ট করা হয়, তাহলে প্রতিটা ফ্যামিলি 650 স্কোয়ার ফিট করে জায়গা পাবে। দিস ইজ এ বিগ ল্যান্ড, এটা মানে দিস ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটি। এবং ইমিগ্রেন্টরা যখন আসা শুরু করেছে 1961 থেকে, তখন তো এই দেশের যেই অফুরন্ত এই উন্নয়ন হয়েছে সেটা তো এর আগে ওই পেস ছিল না, ওই ওই ডেভেলপমেন্টের ওই পেস ছিল না আমেরিকাতে। তো এখন মানে এটা ইমিগ্রেন্টরা যে এখানে কন্ট্রিবিউট করেছে সেটা তো এখন রিপাবলিকানরাও বোঝে। ইনফ্যাক্ট রিপাবলিকান ওভার না, যেটা ওভার দি পিরিয়ড রিপাবলিকান পলিটিক্স চেঞ্জ হয়েছে, কিন্তু রিপাবলিকানরা একসময় ইমিগ্রেন্টদের বন্ধু হিসেবে পরিচিত ছিল।
এর অনেকেই যে ট্রাম্পের এক বছর পূর্তি উপলক্ষে যারা বিশ্লেষণ করেছেন তাদের অনেকেই বলেছেন যে এটা হয়তো তিনি নিজেও বিশ্বাস করেন, কিন্তু অনেক কাজ তিনি করছেন তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য। আপনি কি মনে করেন?
প্রতিশ্রুতি না, উনি ওনার সাপোর্ট বেসকে ঠিক রাখার জন্য নির্বাচনী প্রতিশ্রুতি চাইতে ওনার উনি বিকজ হচ্ছে যে উনি ওনার ভোট ব্যাঙ্কগুলিকে নেক্সট ইলেকশনের জন্য ঠিক রাখতে চাচ্ছেন। হয়তো এটা হয়তো ওনার স্ট্র্যাটেজি হতে পারে, পলিটিক্যাল স্ট্র্যাটেজি হতে পারে, কিন্তু মানুষ সাধারণ মানুষ এবং মানে বৃহত্তর জনগোষ্ঠী যেভাবে এটার জন্য সাফার করছে সেটা তো দেখতে হবে। ব্যাপারটা হচ্ছে যে রাজনীতি কিন্তু গরিবদের জন্য করা হয়, রাজনীতি কিন্তু বড় লোকদের রাজনীতির প্রয়োজন নেই, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এই দেশের সাধারণ মানুষ কিভাবে চলে, যেমন মানে ধরেন হেলথ এর প্রবলেম সব একবার মানে যে আজকে বললাম যে মানে 82,000 লোক থেকে 41,000 কে মানা করে দেওয়া হয়েছে সোমবার থেকে না আসার জন্য, তাহলে হেলথ সাফার করবে, হেলথ
চলবে কিভাবে, হেলথ সেক্টর
মুখ থুবড়ে পড়বে। তা এখন মানে তো আপনার এটা তো বুঝতে হবে যে আমাদের যারা শাসন করছেন তাদের তো জিনিসগুলি বুঝতে হবে। আমেরিকা যে এখানে কোনো লোক যদি যদি আপনার ফ্লুতে মারা যায় বা অন্য কোনো রোগে যদি মারা যায় এবং সেবা না পেয়ে শুশ্রূষা না পেয়ে, সেটা তো এটা সভ্য সমাজের জন্য এটা কলঙ্ক। আমেরিকাতে যদি এই কাজ হয় তাহলে যেটা
গোটা বিশ্বের জন্য অস্বস্তিকর ব্যাপার,
সারা এটার জন্য এখানে যদি এইভাবে যদি মানুষ সেবা না পেয়ে যদি মারা পড়ে তাহলে তো একটা সমস্যা।
অসংখ্য ধন্যবাদ মঈনুদ্দিন নাসের, অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ আপনার মানে আপনাকে আমাকে নেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে রবিবারের বিশেষ পরিবেশনা উগ্রবাদ উৎকণ্ঠা উত্তরণ। আজ রয়েছে অনুষ্ঠানটির 34তম পর্ব, রচনা উপস্থাপনায় আনিস আহমেদ।
উগ্রবাদ উৎকণ্ঠা এবং উত্তরণ, উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তিও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অকস্মাতেই চ্যালেঞ্জ কেন, এর স্বরূপ কি, কীভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়, এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে। আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। গত সপ্তাহের অনুষ্ঠানে খুব পরিষ্কারভাবেই ওয়াশিংটনের সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস ইন সৌদি আরবিয়ার নির্বাহী পরিচালক ডক্টর আলী আলিয়ামি বলছিলেন ওয়াহাবিবাদের সঙ্গে উগ্রবাদের একটি সম্পর্কের কথা। ওয়াহাবিবাদ মানেই হয়তো সন্ত্রাসবাদ নয়, সহিংস উগ্রবাদ নয়, কিন্তু ইসলাম ধর্মকে বিশুদ্ধিকরণের যে উদ্যোগ গ্রহণ করেন 18 শতকের ধর্মপ্রচারক মোহাম্মদ ইবনে আব্দাল ওয়াহাব, তার তত্ত্বে ও চেতনায় এক ধরনের উগ্রবাদ ছিল। ইসলামকে বিশুদ্ধিকরণের এই প্রয়াসের কারণে একদিকে ইসলাম যেমন বিচ্ছিন্ন হয়ে পড়ে তার আঞ্চলিক সংস্কৃতি থেকে, অন্যদিকে ঠিক তেমনি ইসলামের একটি অভিন্ন বৈশ্বিক রূপ স্থাপন করা হয়। একদিক থেকে সেটা যেমন ইতিবাচক, কারণ ইসলাম বিশ্বের সকল মানুষের জন্য এসছে, অন্যদিকে সমস্যার বিষয়টি হচ্ছে স্থানীয় ও আঞ্চলিক সমাজ ও সংস্কৃতিকে জোর করে বিসর্জন দিতে বাধ্য করা। এর কারণ হিসেবে ডক্টর আলী আলিয়ামি মনে করেন ওয়াহাবি মতাদর্শের বিকাশ ও বিস্তৃতি।
They are expanding it, or they have been expanding it actually for the last two centuries to all Muslim and Arab lands and Muslim communities throughout the world, including in America and Europe and other places. And they are using it as a tool.
Dr. Aliami বলছেন যে ওয়াহাবি মতবাদে বিশ্বাসীরা গত প্রায় 200 বছর ধরেই সব মুসলিম ও আরব দেশগুলোতে তাদের প্রভাব সম্প্রসারিত করছে। তাছাড়া আমেরিকা ও ইউরোপ সহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তারা এই প্রভাব বিস্তৃত করছে, আর তারা তাদের প্রভাব বাড়ানোর জন্যই এই মতবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যাতে করে ইচ্ছে মতো তারা যাদের চায় তাদের কাছ থেকে একটা কিছু আদায় করে নেয়। তারা সরকার, বিভিন্ন গোষ্ঠী এবং ব্যক্তি বিশেষকে হুমকি দিয়ে চাপ সৃষ্টি করে। বিশ্বের প্রায় সব দেশেই তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যায়। ওয়াহাবি মতবাদ কিনা সে কথা বোধহয় পরিষ্কার নয়, কিন্তু এ কথা অত সত্যি যে উগ্রবাদীরা এখন কেবল মুসলিম রাষ্ট্রগুলোতেই সক্রিয় নয়, তারা অনেক বেশি সক্রিয় এখন পশ্চিমী বিশ্বেও। সে প্রসঙ্গে ওয়াশিংটনের বিশিষ্ট বিশ্লেষক জিয়াউদ্দিন চৌধুরী বলছেন,
ইউরোপ থেকে বলা হয় 4,000-5,000 লোক, বিশেষ করে অল্প বয়সী যারা এইভাবে উদ্বুদ্ধ হয় তারা সেখানে গিয়েছে। অনেকে অনেক কথা বলতে পারেন, যারা ইউথ তারা মিসগাইডেড, অনেকে বেকার লোক, তারা যে দেশে গিয়েছেন সেই দেশে তারা খাপ খাইয়ে নিতে পারছিল না, এগুলো অনেক কথা বলতে পারে। কথা থেকে যায় যে তারা একটা আদর্শকে বিশ্বাস করে সেখানে গেছে। এই যেরকম যখন 40-50 শতকে 60 শতকে আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় আমরা দেখেছি যে যারা সমাজতন্ত্র, বিশেষ করে সমাজতন্ত্র কেন, যারা কমিউনিজমের উপর তারা আদর্শে বিশ্বাস করতেন এবং তারা সেইভাবেই মনে করতেন যে একটা দেশ যেভাবে পরিচালনা হওয়া উচিত এবং সেই ধরনের মতাবলম্বীদের সঙ্গে তারা যোগ দিয়েছিলেন। বাকি যারা যেখানে আছে, যারা এটাকে পরিচালনা করছে, তাদের উদ্দেশ্যটা হয়তো শুধু আদর্শই নয় যে আমি একটা রাষ্ট্র চাই বা রাষ্ট্রে ক্ষমতা দখল করতে চাই, সুতরাং তারা এটাকে রাজনৈতিক উদ্দেশ্য এবং রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে তারা এটা ব্যবহার করে। এবং দুটোর সংমিশ্রণ হচ্ছে, আমি একটা রাজনৈতিক এবং সেই রাজনৈতিক আদর্শ আমার ধর্মের আদর্শের উপরে নির্ভর এবং সেখানে এটাকে আমার অন্যকে এখানে আকর্ষিত করার জন্য আমি আমার যে ধর্মের আদর্শগুলো সেগুলো আমি তাদের কাছে প্রচার করব।
সুতরাং পশ্চিমী বিশ্বে আসা তরুণ তরুণীদের উগ্রবাদী হয়ে ওঠা যে তাদের কথিত হতাশার কারণে তা নয়। আসলে যে কোনো স্থানে এই উগ্রবাদ ব্যবহৃত হয় মূলত রাজনৈতিক উদ্দেশ্যে। ইসলাম ধর্মের তাত্ত্বিক বিশ্লেষণ ও ব্যাখ্যায় এসছে বড় রকমের পরিবর্তন। বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রসারে সুফিরা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তারা শক্তি নয়, ভক্তি দিয়েই মানুষের মন জয় করেছেন। স্রষ্টার প্রতি ভয় নয়, ভক্তিটাই ধর্মাচরণের প্রধান দিক, সে কথা তারা বলেছেন। সেজন্যই আমরা লক্ষ্য করি সুফি পুরুষদের মাজারে, সমাধিতে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমাগম। কিন্তু ওয়াহাবিবাদের শুদ্ধি অভিযানে সেই অনুভূতি ক্রমশই যেন ক্ষয়িষ্ণু। অনেকেই বলেন যে আরব বিশ্বে কর্মসংস্থান পাবার পর বাংলাদেশের মানুষ যে কেবল অর্থ উপার্জন করছেন তাই নয়, বরঞ্চ বৈদেশিক মুদ্রার সঞ্চয় ও সম্ভার বৃদ্ধির পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে কট্টরপন্থী বিশুদ্ধবাদী কিছু আদর্শ, যা মুসলমানদের সঙ্গে অন্য যে কোনো ধর্মবিশ্বাসী মানুষের সহ অবস্থানকে কঠিন করে তুলছে ভিন্ন মতাবলম্বী মুসলমানদের সহ অবস্থানকেও। এ নিয়েই বলছিলেন পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা সৈয়দ তানভীর নাসরিন।
এই ওয়াহাবিবাদের পুনরুত্থান একটা খুব বড় বিষয় হয়ে উঠেছে এবং আপনি বাংলাদেশের কথা বললেন, তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষেও এরকম অভিবাসী মানুষজন মধ্যপ্রাচ্যে অনেকে রয়েছেন, বিশেষ করে কেরালায়। আমাদের জন্য ভারতবর্ষ এখন বিশেষভাবে চিন্তার, কেরালায় যেভাবে এই উগ্রপন্থার আদর্শ মাথাচাড়া দিয়ে উঠেছে সেখানে কিন্তু এই যে অভিবাসী শ্রমিক, অভিবাসী মানুষজন যারা ফেরত আসছেন এই রাজ্যে বা বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, কেরালায় বিশেষ করে তারা যে আদর্শ সঙ্গে করে ফেরত নিয়ে আসছেন, এটা দেখা যাচ্ছে যে তাদের বাড়ির মেয়েরা কিন্তু আগে একটা সময় খুবই স্বাভাবিক ভাবে স্বচ্ছন্দে সমাজে চলাফেরা করতেন। এই ওয়াহাবিবাদের আদর্শে তারা ওই সমান পথে চলার এবং নিয়ম মতে চলার যে বিষয়টা নিয়ে আসছেন, তার ফলে তারা একেবারে গন্ডি কেটে ঠিক কি করতে হবে সে সম্পর্কে একটা বিধিনিষেধ তৈরি করবার চেষ্টা করছেন। তারা যে খুব সচেতন ভাবে ওয়াহাবিবাদে সাবস্ক্রাইব করছেন এরকম নয়, কিন্তু সামনের মানুষটাকে দেখে সেটাকেই আদর্শ বলে মনে করে আরো অনেকে সেটাকে অনুকরণ করবার যখন চেষ্টা করছেন, তখন কিন্তু ভারতবর্ষে সুফি এবং ভক্তিকে কেন্দ্র করে যে সহজ আদান প্রদান ছিল পুরো দক্ষিণ এশিয়া জুড়েই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সহজ আদান প্রদান ছিল, শুধু বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে নয় সম্প্রদায়ের ভিতরেও বিভিন্ন গোষ্ঠীগুলির মধ্যে যে সহজ আদান প্রদান ছিল সেগুলোও বন্ধ হয়ে যাচ্ছে।
ইসলাম ধর্মের ক্ষেত্রে কেবল যে সুফি ধারণা পরিত্যক্ত হয়েছে তাই নয়, বরঞ্চ ওয়াহাবিবাদের প্রভাবে পেছনে ফিরে যাওয়ার একটা প্রবণতাও লক্ষ্য করা গেছে। সেজন্যই আধুনিকতাকে পরিহার এমনকি পরিত্যাগ করার বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়, যেমনটি বলছেন ডক্টর আলী আলিয়ামি।
The current ideology in Saudi Arabia today and the current religious establishment considers modernity and
ডক্টর আলিয়ামি মনে করেন যে সৌদি আরবে বর্তমান আদর্শ এবং ধর্মীয় প্রতিষ্ঠান আধুনিকতা, মানুষের বিবর্তন, আধুনিকতা এবং প্রযুক্তির ব্যবহারকে বিদাত বলে বিবেচনা করে। অতএব তারা মনে করে যে ওগুলো হচ্ছে অনৈসলামিক, কারণ ওগুলো কোরআন ও শরিয়ার উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। তাদের কাছে কোনো পরিবর্তনই গ্রহণযোগ্য নয়, তাদের জন্য কেবল সময় বদলায়, কিন্তু বোধহয় সময়ের এই পরিবর্তনও তারা মানে না। ব্যুৎপত্তিগতভাবে সালাফি শব্দটির মানেই হচ্ছে পুরনো বা ঐতিহাসিক, এবং তারা সেই সময়ের মধ্যেই সীমিত থাকতে চায়, সেই 1400 বছর আগের সময়ে। তবে যেমনটি একটু আগেই আমরা বলছিলাম যে ধর্মের শক্তি নয়, ভক্তির প্রয়োজন সবচাইতে বেশি, যান্ত্রিক ধর্মাচরণ নয়, প্রয়োজন স্বয়ং স্রষ্টার প্রতি ভালোবাসা, পরকালের পুরস্কারের লোভে কিংবা তিরস্কারের ভয়ে নিতান্ত দায়িত্ব হিসেবে নয়, বরঞ্চ ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে স্রষ্টার সান্নিধ্য লাভের চেষ্টাই যে প্রকৃত ইসলাম, সেই ধরনের সুফিবাদী তত্ত্বের কথা তুলে ধরলেন বিশিষ্ট সুফি পীর আশরাফ আলী।
যদি বলি যে নামাজ আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র জগৎ সুমের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে, আনাম 162 নম্বর আয়াত, তাই যদি কেউ দোজকের ভয়ে বা জান্নাতের লোভে বা হুল গেলামানের বাসনায় কোন প্রকার ইবাদত করে তা মহান আল্লাহ পাক কবুল করেন না, করেন না, বরং সেই মেহনত বরবাদ হয় আর গুনাহ লাজেম হয়, কারণ এই ইবাদতে তার অন্ত সত্যের মধ্যস্থলে প্রবৃত্তি তাড়না, স্বার্থ, লোভ, মোহ। আমরা কি মানুষকে স্বার্থ দেখাই তুমি দোজোগী হবে, তুমি বেহেশতে যাবে, তুমি হুরপুরি পাবে, গুনাহ মাফ, স্বার্থ, লোভ, মোহ আড়াল করে দাঁড়ায় থাকে। একমাত্র আল্লাহর জন্য ইবাদত করার যোগ্যতা অর্জন করাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইখলাস ও নিবিষ্টতার স্তর। আধ্যাত্মিক উন্নতির এই স্তরে সমস্ত বান্দা বিশুদ্ধ ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর উপর সন্তুষ্ট হন, এমন মন আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হন। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আর আল্লাহ তার উত্তরে বলে লাব্বাইক সাদি, হে আমার বান্দা আমিও তোমার সঙ্গে আছি, তোমার কোনো ভয় নেই। ইসলাম মানে ওই কুক্ষিগত না, কোন লোক না, ইসলাম মানে দোজকের ভয়ে জান্নাতের লোভে ঘুরপুরির বাসনায় বাণী আদমের অন্তর্দেশে যদি শয়তান আশ্রয় না রাখিত তবে তারা আলমে মুলাকাত বা ঊর্ধ্বে জগতের সকল রহস্য বলি স্বচক্ষে দর্শন করিতে সমর্থ হইত। তিনি আরো বলেন প্রত্যেকটি নবজাত শিশু আল্লাহর স্বভাব ধর্মের উপর ভূমিষ্ঠ হয়।
আসলে স্রষ্টার সঙ্গে একাত্ম হওয়াই হচ্ছে ইবাদতের মূল লক্ষ্য। কোন রকম বস্তুগত লোভ লালসার বশবর্তী হয়ে কৃত্রিম ভাবে এবং জোর করে কিছু যান্ত্রিক বিধান চাপিয়ে দেওয়ার নাম ইবাদত নয়। স্রষ্টার প্রতি ভালোবাসাই আমাদেরকে সৃষ্টির প্রতি ভালোবাসতে শেখায়। আল্লাহ চান তাঁর সঙ্গে সঙ্গে তাঁর প্রিয় সৃষ্টিকেও আমরা যেন ভালোবাসি। সেই ভালোবাসার প্রত্যাশা রেখেই আজকের মতো উঠছি উগ্রবাদ, উৎকণ্ঠা ও উত্তরণের এই আয়োজন থেকে।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
9 জানুয়ারি সকালে চেচেন কর্তৃপক্ষ রাশিয়ার শীর্ষ বেসরকারি সংস্থা চেচেন ব্রাঞ্চ অব মেমোরিয়ালের প্রধান আইয়ুব টিটিএফকে গ্রেফতার করে। যে সংস্থাটি রাশিয়া ও অন্যান্য বিগত সোভিয়েত রাষ্ট্রগুলির মানবাধিকার লঙ্ঘনের উপর নজরদারি করে থাকে। চেচেন কর্তৃপক্ষ প্রথমে তাঁকে আটক রাখবার কথা অস্বীকার করে এবং আইনজীবীর কাছে তার সময়োচিত দেখা সাক্ষাৎ বন্ধ করে দেয়। তবে পরে অবশ্য কর্তৃপক্ষ জানায় যে তারা তাঁর গাড়িতে 180 গ্রাম মারিজুয়ানা সদৃশ মাদক পেয়েছে। তারপর তাকে অবৈধ মাদক রাখবার দায়ে অভিযুক্ত করা হয়। দোষী সাব্যস্ত হলে তাঁর 10 বছরের কারাদণ্ড হতে পারে। মানবাধিকার সক্রিয়বাদী নাতালিয়া এস্তিমেরোভাকে তার বাড়ি থেকে অপহরণ ও হত্যার পর 2009 সালে আইয়ুব টিটিএফ চেচেন ব্রাঞ্চ অব মেমোরিয়ালের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নাতালিয়ার সতীর্থরা জানিয়েছেন যে তিনি চেচনিয়ায় অত্যন্ত স্পর্শকাতর তথাকথিত মানবাধিকারের লঙ্ঘনের বিষয়গুলিতে মনোনিবেশ করেছিলেন। সত্যিকার অর্থে চেচেন সরকার প্রধান রমজান কাদিরোভের নেতৃত্বে চেচেন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই মানবাধিকার নজরদারি সংস্থা মেমোরিয়াল এর কর্মচারী এবং যারা মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সোচ্চার তাদের লক্ষ্যবস্তু করেছে। যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দৈহিক অত্যাচার ও জোরপূর্বক গুম করায় জড়িত থাকবার জন্য মিস্টার কাদিরোভের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ায় মানবাধিকার লঙ্ঘন বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক তানিয়া লক্সিনা লিখেছেন, মাদক অপরাধে লোকজনদের দোষী সাব্যস্ত করা এবং অভিযুক্ত করার কৌশল চেচনিয়া কর্তৃপক্ষ এখনও অব্যাহতভাবে ব্যবহার করে চলেছে, যাতে তাদের শাস্তি দেয়া যায় এবং রক্ষণশীল চেচেন সমাজের মুখে তাদের খাটো করে দেখানো যায়। সাম্প্রতিক বছরগুলিতে কাদিরোভ প্রকাশ্যে মানবাধিকার সক্রিয়বাদীদের অপদস্থ এবং হুমকি দিয়েছেন, যারা পরবর্তীতে স্থানীয় প্রতিরক্ষা কর্মকর্তা এবং সরকার সমর্থিত দুষ্কৃতিকারীদের হয়রানি ও হামলার শিকার হয়েছেন। পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নিওয়ার্ড লিখিত বিবৃতিতে জানান, আইয়ুব টিটিএভের গ্রেফতার চেচনিয়ায় বিপদজনক মানবাধিকারের লঙ্ঘনের সর্বসাম্প্রতিক ঘটনা বলে প্রতীয়মান হচ্ছে। আমরা চেচেন কর্তৃপক্ষের প্রতি মিস্টার টেটিএফকে অবিলম্বে মুক্তি দিতে এবং স্বতন্ত্র সুশীল সমাজকে মুক্তভাবে হয়রানি ও ভয়ভীতি ছাড়া কাজ করতে দিতে অনুরোধ জানাচ্ছি। আটক অবস্থায় মিস্টার টিটিএফের উপর সম্ভাব্য দুর্ব্যবহারের কথা বিবেচনা করে আমরা রুশ জাতীয় কর্তৃপক্ষের প্রতি, রুশ সংবিধান এবং মানবাধিকারের প্রতি রাশিয়ার বাধ্যবাধকতার নিরিখে তাঁর মানবাধিকার নিশ্চিত করতে অনুরোধ জানাচ্ছি।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শগুফতা নাসরিন কুইন।
বিশ্ব সংবাদের আগে ঢাকা ও কলকাতা সংবাদদাতাদের রিপোর্ট। বাংলাদেশে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মনে করেন, বিচারাধীন কোনো মামলার রায় ঘোষণা আদালত অবমাননা শামিল। এক টুইট বার্তায় খালেদা জিয়া ওই মন্তব্য করেছেন। শুক্রবার কক্সবাজারের এক অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা বলেছিলেন, 15 দিনের মধ্যে দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে জেলে যেতে হবে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মনে করেন, বিচারাধীন কোনো মামলা রায় ঘোষণা আদালত অবমাননা শামিল। এক টুইট বার্তায় খালেদা জিয়া এই মন্তব্য করেছেন। শুক্রবার কক্সবাজারের এক অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছিলেন, 15 দিনের মধ্যে দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে জেলে যেতে হবে। টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় মাননীয় প্রধান বিচারপতি কী ব্যবস্থা নিচ্ছেন জনগণ সেদিকে নজর রাখছে। বর্তমানে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানির কাজ প্রায় শেষ পর্যায়ে। এ মামলার অন্যতম আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে অন্য আসামিদের যুক্তিতর্ক চলছে। এর আগে খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন। বিএনপি বলেছে এই মামলার সঙ্গে খালেদা জিয়ার ন্যূনতম কোনো সম্পর্ক নেই, তাকে সম্পূর্ণ রাজনৈতিক কারণে ফাঁসানো হয়েছে। সরকারের তরফে বলা হয়েছে এই মামলাটি 111 সরকারের সময় করা হয়েছিল, এর সঙ্গে সরকারের কোনো হাত নেই। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের পূর্বাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুক লড়াইয়ে 2 যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
পুলিশের তরফে বলা হয়েছে রোববার ভোরে জেলার শাহবাজপুর দেওড়া আঞ্চলিক সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের ভাষ্যমতে শনিবার আটক করা 2 ডাকাতকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হলে পথে ওত পেতে থাকা তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি করলে 2 ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পুলিশ নিহত যুবকদের পরিচয় জানিয়ে বলেছে এরা হলেন হবিগঞ্জ জেলার বাসার এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার এন্তা। এদিকে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের যশোর জেলায় শনিবার বন্দুকযুদ্ধে নিহত 4 ব্যক্তির লাশ পাওয়ার একদিনের মাথায় আরও 2 অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার জেলার রঘুরামপুর গ্রাম থেকে একজনের এবং ভাঙ্গুড়া পুরানো ব্রিজের নিচ থেকে আরেকজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যাওয়ার কথা পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে শনিবার বন্দুকযুদ্ধে নিহত হওয়া 4 জনের পরিচয় রোববার পর্যন্ত জানা যায়নি। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সাইবার হানা রোধে কমান্ডোদের প্রশিক্ষণ চাই, বলেছেন ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিষয়টির ওপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষরায়।
আজ নতুন দিল্লির পাশে গুরগাঁওয়ে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের দপ্তরে 8ম সর্বভারতীয় পুলিশ কমান্ডো কম্পিটিশনের সমাপ্তি অনুষ্ঠানের ভাষণে তিনি সাইবার হামলার বিপদ রুখতে NSG-র মতো বিশেষ কমান্ডো বাহিনীর সদস্য সহ নিরাপত্তা এজেন্সিগুলির লোকজনকে প্রশিক্ষণ দেওয়া উচিত বলে অভিমত জানান। তিনি বলেন ওয়েবসাইট হ্যাক করে তথ্য চুরির ফলেও পরোক্ষে জাতীয় নিরাপত্তা বিপন্ন হয়। স্থল, সমুদ্র, আকাশপথে আসা প্রচলিত বিপদের পাশাপাশি সাইবার হামলার বিপদ মোকাবিলার কলাকৌশল জানা উচিত কমান্ডোদের। NSG ও বিভিন্ন বাহিনীর কমান্ডোদের বজ্রমুষ্টি আমাদের মাটির ওপর কুদৃষ্টি ফেলা যে কোনো চোখকে উপড়ে ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি। NSG-র প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেশ ওদের নিয়ে গর্ব করে। গত 2001 সালে দেশের সংসদ চত্বরে জঙ্গি হামলা, পরের বছর অক্ষরধাম মন্দিরে হামলা, 2008 সালে মুম্বাই সন্ত্রাসবাদী হামলা এবং সম্প্রতি পাঠানকোটে জঙ্গি হামলার সময় দেশের কমান্ডো বাহিনী নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
তুরস্কের সরকারি বার্তা মাধ্যমে বলা হচ্ছে তুর্কি স্থলবাহিনী সীমান্ত অতিক্রম করে সিরিয়ান কুর্দি ছিটমহলে প্রবেশ করেছে। রবিবার আনাডোলো এজেন্সি বলেছে তুর্কি বাহিনী আফরিন প্রদেশে প্রবেশ করেছে। এর একদিন আগে তুর্কি জঙ্গি বিমান আফরিনে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিশ মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে বিমান হামলায় চালায়। আফগানিস্তানে রবিবার কর্মকর্তারা বলেছেন কাবুলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শনিবার রাতে সশস্ত্র হামলাকারীরা যে আক্রমণ চালায় ও হোটেল দখল করে আফগান কমান্ডো বাহিনী তার অবসান ঘটিয়েছে। 5 সশস্ত্র হামলাকারী এবং 14 জন বিদেশি সহ হোটেলের অন্তত 18 অতিথি নিহত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্র সরকার রবিবার দ্বিতীয় দিনের মতো আংশিকভাবে বন্ধ রয়েছে। কেন্দ্রীয় বাজেট এবং অভিবাসন ইস্যু নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক আইন প্রণেতাদের মধ্যে যে অচল অবস্থা, তাৎক্ষণিক ওই পরিস্থিতির অবসান হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে আলোচনায় জর্ডানের বাদশাহ আবদুল্লাহ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দানের যে সিদ্ধান্ত ওয়াশিংটন নিয়েছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাদশাহ ভাইস প্রেসিডেন্টকে বলেন ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতের একমাত্র সমাধান হচ্ছে 2 রাষ্ট্র সমাধান এবং ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। নিউ ইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন 120,000-এর বেশি প্রতিবাদকারী ম্যানহাটনে শনিবার নারীর অধিকারের জন্য মিছিলে যোগ দেয়। এছাড়াও দেশব্যাপী অন্যান্য শহরে লক্ষ লক্ষ বিক্ষোভকারী মিছিলে অংশ নেয়। এছাড়াও ইটালি, উগান্ডা, জার্মানি এবং জাপানেও মিছিল হয়।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন জাস্টিন দোয়েটস। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.